কিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়াসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়াসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় এবং কাঙ্ক্ষিত অনুষ্ঠান আমাদের নিরাপত্তা নিয়ে। হ্যাঁ, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বোপরি শারীরিক সুস্থতা, পারিবারিক প্রশান্তি, দুনিয়া এবং আখিরাত উভয় জগতের বিভিন্ন সেক্টর ক্ষেত্র বিভেদে যে সকল বিষয় থেকে আমাদের নিরাপত্তা লাভ করা অতীব জরুরি, ওই সকল গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে এ অনুষ্ঠানটি সজ্জিত করা হয়। আজকেও আমরা আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যার থেকে নিরাপত্তা লাভ করা এবং ওই বিষয়ে সতর্ক থাকা এবং ইলম অর্জন করা আমাদের জন্য খুবই জরুরি। আর সে সম্পর্কে শ্রবণ করার পূর্বে আসুন প্রিয় আকা মাক্কি মাদানি মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করেন। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক সকালে ১০ বার এবং সন্ধ্যায় ১০ বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামত দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদ্রাসার দর্শক শ্রোতা, আজ আমরা যেই বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করব আর তা হচ্ছে ক্ষতিকর ভাইরাস থেকে নিরাপত্তা। আজকে আমরা ওই সম্পর্কে অসংখ্য বিষয়ের উপর আলোচনা শ্রবণ করব। এই ভাইরাস যার থেকে পরিত্রাণ পাওয়া অতীব জরুরি এবং বিভিন্ন সময়ে এমন এমন কিছু ভাইরাস মহামারী আকার ধারণ করে যার কারণে শত নয় হাজার হাজার এমনকি কখনো লক্ষাধিক প্রাণ নাশের সংবাদও পাওয়া যায়। আর এই সকল ভাইরাস এর সংক্রমণ থেকে বাঁচার উপায়, নিরাপত্তা লাভ করার উপায় এবং এই বিষয়ে আমাদের কী কী করণীয় রয়েছে, কী কী সতর্কতা রয়েছে এবং এর প্রতিকার কী রয়েছে, এই ধরনের অসংখ্য বিষয় সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব। আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের মোবাল্লিকে দাওয়াত ইসলামী আমাদের হাসান মাদানি ভাই, কেমন আছেন আপনারা? মাশাআল্লাহ। আমাদের সাথে আছে আমাদের নাত খা আমাদের আসাদ আত্তারি ভাই, কেমন আছেন? আমাদের ছিল দর্শক শ্রোতা, আসুন মহামারী ভাইরাস ক্ষতিকর ভাইরাস থেকে নিরাপত্তা লাভ করার বিষয়ে আলোচনা শ্রবণ করার পূর্বে আমরা দুনিয়া এবং আখিরাতে সকল সমস্যা থেকে নিরাপত্তা লাভ করার অন্যতম মাধ্যম আমার আপনার আকা মাক্কি মাদানি মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হ্যাঁ সে আকার শানে একটি নাতে মুস্তফা শ্রবণ করি, যে আমাদের আসাদ ভাই আমাদেরকে একটি নাত শরীফ শুনিয়ে দিন।
সুল্লে সল্লি আলা হাবিবিনা, সল্লি আলা মুহাম্মাদিন, সল্লি আলা শাফিনা, সল্লি আলা করিমনা, সল্লি মুহাম্মদ। ফিরকে গলি গলি তবা ঠোখর সব কি খায় ক্যুঁ, ফিরকে গলি গলি তবা ঠোখর সব কি দিল কো জো আখ লে দে খুদা, দিল কো জো আখ লে দে খুদা, তেরি গলি সে যায় ক্যুঁ, সল্লি আলা শাফিনা, সল্লি সল্লি আলা মুহাম্মদ, সল্লি আলা নবীনা, সল্লি আলা হাবিবিনা, সল্লি আলা মুহাম্মদ। করো পুরা শাফিয় নবী, করো পুরা শাফিয় নবী, খালি হাতে যাবো না ফিরে আমি, করো পুরা শাফিয় নবী, নবী করো পুরা শাফিয় নবী, খালি হাতে যাবো না ফিরে আমি, মাফাতেমার দোহাই দিলাম তোমায়, আকা মাফাতেমার দোহাই দিলাম তোমায়, ভিখারি হয়ে এলাম ধরে আমি, ভিখারি হয়ে এলাম ধরে আমি, করো পূরণ আশা প্রিয় নবী, আকা করো পূরণ আশা প্রিয় নবী, খালি হাতে যাবো না ফিরে আমি, এমন মর্যাদা পেয়েছো নবী, খোদার সালতানাতের মুকুট ধারী, আকা খোদার সালতানাতের মুকুট ধারী, দু জাহানে হলো সে ধনবান, আকা দু জাহানে হলো সে ধনবান, যারে দিলে তুমি কৃপা দৃষ্টি, যারে দিলে তুমি কৃপা দৃষ্টি, করো পূরণ আশা প্রিয় নবী, নবী করো পূরণ আশা প্রিয় নবী, খালি হাতে যাবো না ফিরে আমি, আকা খালি হাতে যাবো না ফিরে আমি, আশিকে মুস্তফা সে আজানে ছিল জাদু আজব এক মায়াবী, আখা ছিল জাদু আজব এক মায়াবী, আরশের অধিপতি শুনতেন, আকা আরশের অধিপতি শুনতে কতই মধুর আজানে বেলালি, কতই মধুর আজানে বেলালি, কর পূরণ আশা প্রিয় নবী নবী, কর পূরণ আশা প্রিয় নবী, খালি হাতে যাব না ফিরে আমি আকা, খালি হাতে যাব না ফিরে আমি, হাশরে দেখিবে যখন নবী কে, বলবে উম্মতিরা খুশি হয়ে আকা, বলবে উম্মতিরা খুশি হয়ে, দেখো এসেছেন সে দয়াল নবী নবী, দেখো এসেছেন সে দয়াল নবী, জাহান হয়েছে যার তরে সৃষ্টি, জাহান হয়েছে যার তরে সৃষ্টি, কর পূরণ আশা প্রিয় নবী নবী, কর পূরণ আশা প্রিয় নবী, খালি হাতে যাব না ফিরে আমি, মাফাতে মার দোহাই দিলাম তোমায় আকা, মাফাতে মার দোহাই দিলাম তোমায়, ভিখারি হয়ে এলাম ধারে আমি, ভিখারি হয়ে এলাম ধারে আমি, কর পূরণ আশা প্রিয় নবী, খালি হাতে যাব না ফিরে আমি, খালি হাতে যাব না ফিরে আমি।
মাশাআল্লাহ, এটাই তো বাস্তবতা। আশিকের রাসূলগণ প্রকৃত মুমিনগণ আরজিত ওই বারগাহের রিসালাতেই দিবে, আর ওটা তো ওই বারগাহের কথা বলা হচ্ছে, শায়ের তার নাতের মাধ্যমে প্রকাশ করেছে, সত্যিকার অর্থে ওই বারগাহ থেকে কেউ খালি হাতে ফিরে না। হায়, আশিক তো আশিক, নেককার তো নেককার, গুণাগাররা পর্যন্ত সে বারগাহের রিসালাত থেকে মুক্তি লাভ করে আসে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বাস্তবতা এটাই, আর এটাতে আমাদেরকে অন্তর থেকে এই বিশ্বাস স্থাপন করা উচিত, সকল ক্ষেত্রে নিরাপত্তা লাভ করার মুখ্য এবং প্রধান উপায় হচ্ছে প্রিয় আকা মাক্কী মাদানী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর যথার্থ অনুসরণ করা, অর্থাৎ সুন্নতের উপর আমল করে যাওয়া। হ্যাঁ, যার মাধ্যমে পৃথিবীর সকল প্রকার অনিরাপদমূলক ক্ষতি থেকে আমরা রক্ষা পেতে পারি, শুধু কি তাই, কবরে, কিয়ামতে, আখিরাতের প্রত্যেকটি স্তরে আমরা নিরাপত্তা লাভ করতে পারি। আজকেও আমাদের অনুষ্ঠানে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে, সংক্রমণ প্রতিরোধ ও আমাদের নিরাপত্তা, অর্থাৎ ভাইরাস থেকে, ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে নিরাপত্তা লাভ করা, প্রতিরোধ গড়ে তোলা। হ্যাঁ, আমরা মুবাল্লিকে দাওয়াত ইসলামের কাছ থেকে আলোচনা শ্রবণ করব, হয়তোবা হয়তোবা নয়, এটাই বাস্তবতা। সেখানেও প্রতিরোধের যে মাধ্যমগুলো, সেখানেও ফুটে উঠবে আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় প্রিয় সুন্নতগুলো। আমরা শুরুতেই আমাদের হাসান মাদানী ভাইয়ের কাছে যাব, কিন্তু মাশাআল্লাহ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সংক্রমণ প্রতিরোধ ও আমাদের নিরাপত্তা, কি বলবেন আমাদের এই বিষয়ে?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله আজকে যে বিষয়টি নেওয়া হয়েছে যে কীভাবে মহামারী থেকে নিজেদেরকে নিজেরা রক্ষা করব প্লাস এবং যেন আমরা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া হোক ভাইরাস হোক নিজেদেরকে বাঁচানো। আসলে মানুষ যদি নিজেকে এই ধরনের মহামারী হোক রোগ বালাই ইত্যাদি থেকে নিজেকে বাঁচাতে চায় এর জন্য করণীয় কী, আসলে কেন হয় সেটা আগে জানতে হবে। প্রত্যেকটি রোগের একটা কারণ থাকে, রোগ সৃষ্টি হয় অবশ্যই কোনো উৎস থেকে। যেমন আপনি যেমন প্রথম ক্যান্সারের একটি যেমন যদি আমরা ডাক্তার না তারপর আমরা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ করিম। যেমন আপনার গ্যাস্ট্রিক থেকে আলসার, আলসার থেকে এবার এটা ক্যান্সারের রূপ নেয়, তো প্রথম এটা গ্যাস্ট্রিক একটা মাধ্যম। তো এভাবে করে আপনাকে বুঝতে হবে যে আমরা যে রোগে পতিত হচ্ছি আসলে এটা মূল কারণ কি, কারণ নির্ণয় করা এবং কারণ নির্ণয় করে ওই কাজগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা। অর্থাৎ সেটা যে ধরনের মহামারী হোক, যেমন কিছুদিন পূর্বেই কয়েক বছর আগে আমাদের মাঝ থেকে করোনা ভাইরাস যেমন গেল, তো সেখানে আমাদের কিছু করণীয় ছিল, করণীয়গুলোকে আমরা অবশ্যই পালন করার পর আল্লাহর উপর ভরসা রাখা। এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, ইসলাম আমাদেরকে এমন শিক্ষা দেয় না যে আপনি করোনা ভাইরাস বা অন্যান্য যে কোনো ভাইরাসের যে লক্ষণগুলো বা যেই যেগুলোর মাধ্যমে ভাইরাসটা আসলে ছড়ায় সেই মাধ্যমগুলো যেন আমি অবলম্বন না করি, এগুলো থেকে বেঁচে থাকা। যেমন পূর্বেও কি মহামারী আসেনি, এসেছে সাহাবা একরামের যুগে, এরপর আউলিয়া একরামের যুগে, তিনারা কী করেছেন, তিনাদের কর্মপদ্ধতি কী ছিল। যেমন একটা উদাহরণ দিচ্ছি, একটি ঘটনা বলতে চাই ছোট্ট করে, যে আসলে রোগ থেকে বাঁচার জন্য আমাকে মানে কী পন্থা অবলম্বন করতে হবে। যেমন সিরিয়ায় যখন প্লেগ রোগ বিস্তার লাভ করলো তখন বনু উমাইয়ার বাদশা আব্দুল মালিক সে মৃত্যুর ভয়ে নিজেকে বাঁচানোর জন্য সে তার এলাকা ছেড়ে দিল। সে যাওয়ার সময় সাথে করে নিজের ওয়াজির এবং কিছু সৈন্যবাহিনী নিয়ে গেল। তো সে মানে করোনা ভাইরাসকে বা তৎকালীন প্লেগ রোগকে সে এমন ভয় পাচ্ছিল সে জমিনে পায়ে রাখতেছে না, মানে জমিনে পা রাখছে না। তো তো সে যখন সফরে ছিল, সফরে এক রাতে তার ঘুম আসছে না, তো তার যিনি ওয়াজির ছিল, বিশ্বস্ত খাদিম ছিল, তাকে বলল আমাকে কিছু শোনাও, কিছু বলো যাতে আমার ঘুম আসে বা আমি সময়টা পার করতে পারি। তখন সে একটা শিক্ষণীয় ঘটনা বলল। এই ঘটনাটা এই জন্য বলছি যে আমরা তো অবশ্যই অবশ্যই প্রত্যেকটি ভাইরাস সংক্রমণ সংক্রমণ যেভাবে হয় ওই বস্তুগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো, প্লাস আল্লাহর প্রতি কী রাখতে হবে, ভরসা রাখ, তাওয়াক্কুল রাখতে হবে। তো আব্দুল মালিক সে তাকে যখন তার খাদিম মানে ওয়াকিয়া শোনাচ্ছেন, ঘটনা শোনাচ্ছেন যে একটি শিয়াল সে তার বনের অন্যান্য হিংস্র প্রাণী থেকে বাঁচার জন্য সে বাঘের খেদমত করত, তো খেদমতকালে তো অন্যান্য কোনো প্রাণী তার দিকে তাকাতো না, কিন্তু একদিন হঠাৎ করে একটি ঈগল এসে সে শিয়ালের উপর আক্রমণ করল এবং প্রথমবার তো সে বেঁচে গেল, দ্বিতীয়বার আক্রমণে চিল ওই শিয়ালকে তার থাবায় নিয়ে চলে যাচ্ছে। তখন শিয়াল বারবার চিৎকার করে বলছিল বাঘকে যে আমাকে বাঁচাও, তখন বাঘ উত্তর দিল যে আমি তো তোমাকে বনের বা জমিনের শত্রুদের থেকে বাঁচাতে সক্ষম, কিন্তু আসমান থেকে যদি কোনো বিপদ আসে সেটা থেকে বাঁচাতে আমি সক্ষম নই। এই ওয়াকিয়াটা এই জন্য বললাম যে দেখেন, একটা হলো জমিনিভাবে জমিনে যখন কোনো রোগ বিস্তার লাভ করে তখন আপনাকে সেখান থেকে বাঁচার জন্য কিছু পন্থা অবলম্বন করতে হবে, এবং মনে রাখতে হবে সর্বশেষ সমাধান হলো আল্লাহ তাআলার কাছে। অর্থাৎ আপনি কি আক্রান্ত হবেন কি হবেন না, বাঁচবেন কি বাঁচবেন না, এটা হলো আল্লাহ তাআলার কাছে। অর্থাৎ আপনি জাহিরি আসবাবগুলোকে গ্রহণ করার পর তাওয়াক্কুল আল্লাহর উপর থাকবে। এভাবে করে যদি আল্লাহ তাআলা চায়, অনেক সময় হয় কি এই ধরনের সংক্রমণের সময় বা এই ধরনের মহামারীর সময় আমরা অতিমাত্রায় দুনিয়া নির্ভর হওয়া, আসবাব নির্ভর হওয়া, অর্থাৎ দুনিয়ার বস্তুর প্রতি আমাদের দৃষ্টি থাকে, অবশ্যই দুনিয়ার বস্তু সতর্কতা আমরা অবশ্যই অবলম্বন করব, প্লাস আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল করে এমন আচরণ আমার দ্বারা না প্রকাশ পাওয়া যেটা প্রকাশ পাওয়া উচিত না। তো পূর্বেও তো মহামারী এসেছে, তো তারা কী করেছেন, যেমন 449 হিজরিতে আজারবাইজান, তারপর হলো ওয়াসিদ এবং কুফায় মহামারী বিস্তার লাভ করে, যাতে অনেক লোক আক্রান্ত হয় এবং লোকেরা চিন্তিত হয়ে গেল, সবাই আল্লাহ পাকের দরবারে তাওবা করল, মদ ফেলে দিল, গান বাজনা ফেলে দিল, এবং তিনারা কারণ নির্ধারণ করছেন যে এই মহামারী কেন এসেছে। তো ওনারা কারণ নির্ধারণ করছেন যে এই মহামারীর কারণ আমাদের গুণা, আমাদের গুনাহের কারণেই এই মহামারী এসেছে। তখন তিনারা যেই গুনাহের যে কাজ সে কাজ থেকে তিনারা ফিরে এসেছেন। তদ্রূপ 1833 হিজড়িতে কাস্পিয়ান হ্রদ এবং তারপর হলো আপনার গর্বিয়ানে প্লেগ রোগ বিস্তার লাভ করে। তখন এই এই প্লেগ রোগটা বিস্তার লাভ করতে করতে সেটা গাজা, তারপর হলো আপনার সাফাত এবং দামেস্ক পর্যন্ত ছড়িয়ে পড়ে। একটা বিশাল এরিয়া জুড়ে এই প্লেগ রোগটা বিস্তার লাভ করে। তখন মুসলমানরা এ বড় পরীক্ষায় পড়ে গেল। তখনকার যিনি বাদশাহ ছিলেন তিনি সবাইকে ঘোষণা করলেন যে আপনারা সকলে কী করুন, গুনাহ থেকে তওবা করুন, নিজেরা গুনাহ থেকে ফিরে আসুন। কারণ মহামারী আসার একটা প্রধান কারণ হলো অশ্লীলতা বেড়ে যাওয়া, অশ্লীলতা বিস্তার পাওয়া। যখন কোনো সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে অশ্লীলতা বিস্তার পায়, মানুষ নিঃসংকোচবোধ অর্থাৎ সংকোচবোধবিহীন, যখন মানুষ গুনাহে লিপ্ত হয়, মানুষ গুনাহ প্রকাশ্যে করে, তখন সেখানে আল্লাহ তাআলা আজাব স্বরূপ বিভিন্ন মহামারী প্রেরণ করেন, যার মাধ্যমে মানুষ অত্যন্ত মুশকিলাতের মধ্যে পেরেশানিতে পড়ে যায়। এই জন্য আমাদেরকে প্রথমত যখন এই ধরনের কোনো মহামারী আমাদের মাঝে আসবে, তখন আমরা আগে নিজেদেরকে চেক করি যে আমরা আসলে এই মহামারীকে আমাদের কারণে এসেছি কিনা, বা আমাদের করণীয় কি গুনাহ থেকে তওবা করা। এবং এগুলো থেকে যদি আমরা তওবা করি, গুনাহ থেকে তওবা করি, নিজেরা ফিরে আসি, আল্লাহ তাআলা চায় আমাদের উপর বড় এহসান হবে, দয়া হবে। কারণ আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে 21তম পারা সূরা রোমের 41 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মহামারী হোক, অন্যান্য বড় বড় যে ভাইরাসগুলো ছড়ায়, এগুলো আসলে মূলত আমাদের আমলের কারণে হয়। যেমন আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিউযীকহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কানজুল ইমান থেকে এই আয়াতের অনুবাদ। ছড়িয়ে পড়েছে অশান্তি স্থলে ও জলে ওই সব কুকর্মের কারণে যেগুলো মানুষের হাতগুলো অর্জন করেছে, যাতে তাদেরকে তাদের কর্মের কোনো কর্মের স্বাদ গ্রহণ করান, যাতে তারা ফিরে আসে। আল্লাহ তাআলা মহামারী, বিভিন্ন বিপদ মুসিবত, আল্লাহ বলছেন যে এগুলো শাস্তিস্বরূপ দেওয়া হয়, ফিরে আসার জন্য দেওয়া হয়,
সুযোগ দেওয়া হয়।
হ্যাঁ, তো এই জন্য যখনই আমরা কোনো মহামারীতে আক্রান্ত হব বা কোনো বড় বিপদে আক্রান্ত হব, তো আমাদের করণীয় হলো আমরা আমাদের গুনাহ থেকে তওবা করি, ফিরে আসা। তো আল্লাহ তাআলা চায় এই মহামারী থেকে তো ইনশাআল্লাহ বাঁচবো। মহামারী হয়তো আমার জান নিয়ে যাবে, কিন্তু গুনাহ থেকে যদি তওবা না করি তো আমার সবই চলে যাবে।
ইনশাআল্লাহ আমাদের ছিল দর্শক শ্রোতা মোবালিকে দাওয়াত ইসলামী বড়ই সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন বিভিন্ন মহামারী, বিভিন্ন রোগের যে উৎস রয়েছে, ভাইরাস যেটাকে আমরা বলে থাকি, যেটাকে আমরা ক্ষতিকর ব্যাকটেরিয়া বলে থাকি। হ্যাঁ, আর তা হচ্ছে খুবই অতি ক্ষুদ্র, যা স্বাভাবিক চোখে দেখাই যায় না। আর আমাদের জন্য যা স্বাভাবিক চোখে দেখা যায় না, অদৃশ্যে রয়েছে, ওই সকল ব্যাকটেরিয়া থেকে নিজেকে সেভ করা, নিরাপত্তা লাভ করা আসলেই তো ক্ষতিকর, খুবই কষ্টকর হবে, কঠিন হবে। কিন্তু মুবাল্লিকে দাওয়াত ইসলামী আমাদের মাঝে বড়ই সুন্দরভাবে উপস্থাপন করেছেন সকল প্রকার মহামারী, ভাইরাস, অনিরাপত্তামূলক ক্ষতিকর বিষয় থেকে বাঁচার অন্যতম একটি মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের উপর ভরসা রাখা। হ্যাঁ, যখনই কোনো মুসিবত সামনে চলে আসে, যখনই কোনো মহামারীর মধ্যে আমি আপনি পতিত হয়ে যাই, তখন আমার আপনার শুরুতে এটাই স্মরণ আসা উচিত যে আমার রবতলা হয়তো আমাকে পরীক্ষা করছেন, আমার রবতলা হয়তো পুনরায় আমাকে সুযোগ দিচ্ছে, আমি এই মুসিবতের ভয়ে হলেও যেন তাওবা করে নিজের গুনাহ থেকে মুক্তি লাভ করতে পারি এবং আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে যেন আগামী যতটুকু হায়াত আছে সেটা অতিবাহিত করতে পারি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মুবাল্লিকে দাওয়াত ইসলামের আলোচনার মাঝে আরেকটি বিষয় ফুটে উঠেছে, আর তা হচ্ছে মহামারীর, করোনা ভাইরাসের কথা, যা 2019-20 সালে পৃথিবীর অনেকগুলো দেশের মধ্যে প্রতিফলিত হয়েছিল। প্রায় লক্ষাধিকের উপরে মানুষ আক্রান্ত হয়েছিল, অজস্র মানুষ মৃত্যুবরণ করেছিল, কিন্তু যার আতঙ্কে মানুষ ঘর থেকে বেরই হয়নি, যার ভয়ে মানুষ এক আপনজন হওয়ার পরেও একে অপরের সংস্পর্শ পর্যন্ত যায়নি, যার ভয়ে মানুষ প্রতিনিয়ত যা যা নির্দেশনা ছিল প্রত্যেকটা নির্দেশনাগুলো পালন করত, মূলত ভয়টি কী ছিল, কিসের এত ভয় ছিল তাকে তো দেখাই যায়নি। হাই আল্লাহ তাআলা আমাদের মাঝে স্পষ্ট করে দিয়েছে, হ্যাঁ, যেটা আমাদের মাঝে অদৃশ্য রয়েছে এইটার ভয়ে মসজিদ আবাদ হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ। হ্যাঁ, গুনাহ থেকে বাঁচার জন্য ভয় চলে আসছিল। যারা অজু করার ক্ষেত্রে অনেক সময় আমরা কী করতাম, সংকোচ করতাম, তারা প্রতিনিয়ত অজু নয় শুধু পাঁচবারের জায়গায় দশবার পনেরো বার পর্যন্ত নিজেকে পরিচ্ছন্ন রাখার জন্য পরিষ্কার অজুর জন্য যা যা করণীয় ছিল সেগুলো সবই করেছি। হাই, এমনকি বাতাসকে পর্যন্ত ভয় করে আমরা মাস্ক ইউজ করেছি না। হ্যাঁ, সতর্কতা অবশ্যই পালন করা উচিত, কিন্তু বিষয়টা হচ্ছে কার ভয় ছিল আমাদের মধ্যে, এই করোনাটা কী ছিল কেউ দেখেইনি। হ্যাঁ, এক শুনেছে এটা কিছু একটা ব্যাকটেরিয়া হবে, ভাইরাস হবে, দেখেইনি, না দেখে ভয়। হাই, একটা ভাইরাসের ভয়ে যদি এই করোনা অবস্থা হয় যা দেখাই যায় না, আর আমার রব তাআলা তো সামান্য একটা ভাইরাস দিয়ে যদি আমাদেরকে এত বড় একটা মেসেজ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন আমাদের এই অদৃশ্যের, আমাদের রব তাআলা প্রতি আমাদের ভয় কেমন হওয়া উচিত, কি বলবেন হুজুর এ বিষয়ে?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবী। আসলে আল্লাহ পাকের যদি মানুষের কাছে ভয় থাকে, তবে আল্লাহ তাআলা ওই জাতির উপর সাকিনা অবতরণ করে, সাকিনা এটা বলা হয় প্রশান্তি দান করে, তারা ইনকাম করে প্রশান্তি পাবে,
জি,
তারা ঘরে গিয়ে প্রশান্তি পাবে, ব্যবসা করে প্রশান্তি পাবে, সব ক্ষেত্রে প্রশান্তি পাবে। আর যেখানে চলবে লুটমার, উপরস্থ নিম্নস্থকে, নিম্নস্থ উপরস্থকে, মানে প্রতিনিয়ত ঘর থেকে বের হওয়ার সময় নিয়ত করে বের হবে, এতজনের কাছ থেকে এভাবে এভাবে ইনকাম করব, এতজনের মাথায় বাড়ি দিব, কষ্ট দিব, এভাবে এভাবে হারাম ইনকাম করব, মানুষকে কষ্ট দিব, মানে যে কোনোভাবে না জায়েজের মধ্যে, হারামের মধ্যে, রব তারা নাফরমানির মধ্যে, তখন যখন গুনাহ বেড়ে যায় তখন আল্লাহ তাআলা এভাবে কিছু মেসেজের মাধ্যমে মানুষকে একটু মানে একটু পরীক্ষার মধ্যে হাতের একটা কামাই, কিন্তু কিছু ব্যক্তি আছে এগুলাকে শুধুমাত্র প্রকাশ্যগত, মানে জাহির যেটা বলে না, প্রকাশ্যগত, মানে এটা এই কারণে হয়েছে, এটা না হলে হতো না, এভাবে এগুলো নিয়ে গুরফাক করতে করতে ওখানে মধ্যে শেষ। যারা আল্লাহ তাআলার ভয়ে তওবার দিকে এগিয়ে যায়, হে আল্লাহ এটা অবশ্যই আমার গুনাহের ফল, হে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, তো এরকম যখনই যে কোনো জাতি, যেমন আদ জাতি রয়েছে, সামুদ জাতি রয়েছে, লুত সম্প্রদায় রয়েছে, এটা শুধু আমাদের নয়, আমাদের পূর্বে অসংখ্য এরকম জাতি ছিল কোরআনে পাকের মধ্যে, আদ, সামুদ, লুত, এরকম অনেক পর্যায়ের ব্যক্তিদের আলোচনা রয়েছে যাদের গুনাহের কারণে আল্লাহ পাক আজাব নাজিল করেছেন, আর ওটা দৃষ্টান্ত হিসেবে পৃথিবীর কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য এটা আল্লাহ তাআলা দৃষ্টান্ত রেখেছেন। তো এই যে একটা বিষয় আপনি বললেন যে আল্লাহ পাকে যদি বাস্তবে ভয় করতো বা আমরা ভয় যদি করতাম, তবে আমাদের উপর কি আহমরি আসতো? নয়, কখনো আসতো না। তো এটা তো আমার আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে লিখেছেন যে ভূমিকম্প হওয়ার একটা অন্যতম কারণ, ফার্স্ট একটা অন্যতম কারণ হচ্ছে আল্লাহ পাকের নাফরমানি, যে অঞ্চলের মধ্যে আল্লাহ পাকের নাফরমানি বেশি হয়ে থাকে ওখানে ভূমিকম্পটা, যেটা ফিরিস্তা রয়েছে, জমিনের ফেরেস্তা মালিকুল জিবাল, যেটা পাহাড় সমূহ এবং জমিনের যেগুলো ফিরিস্তা রয়েছে, তো আল্লাহ পাক ফিরিস্তাকে হুকুম দেন, ওই ফিরিস্তা ওই অঞ্চলের স্থানকে আল্লাহ তাআলার হুকুমে এটা ভূমিকম্প দান করে। তো অনেক সময় এটার মাধ্যমে ক্ষয়ক্ষতি হয়ে থাকে, বিভিন্ন প্রকার বিপর্যয়, অনেক সময় জলোচ্ছ্বাস চলে আসে, ঘূর্ণিঝড় চলে আসে। আমরা মনে করি এটা শুধুমাত্র বৈশাখ মাসে এসেছিল, কালবৈশাখী ছিল, সেজন্য একটু তুফান ছিল, আমরা এতটুকুর মধ্যে এই কথার মধ্যে গর্ভা খাই, মানে এটা কেন চিন্তা করি না, আমার আমল কতটুকু, আমার আমলের মতো তো এমন কিছু নয় যে আমলের কারণে, এই আমার গুনাহের কারণে যে এলাকার মধ্যে, আমার দেশের মধ্যে আজকে অন্য মানুষও কষ্ট পাচ্ছে। আসলেই আপনি অনেক সুন্দর পয়েন্ট বলেছেন যে আমরা যদি নিজে সংশোধন হয়ে যাই, সেজন্য দাওয়াত ইসলাম এটা আমির রেসুলাত অনেক সুন্দর কথা বলেছেন যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। তো নিজের সংশোধন কে করবে, যে তওবা করে আল্লাহ পাকের প্রতি ঝুঁকে যাবে। তো আল্লাহ তাআলার প্রতি যখন ঝুঁকে যাবে, যে অপরের কে কষ্ট দিবে না, মানুষের হক নষ্ট করবে না, বাস ইবাদতের মধ্যে নিজের জীবন অতিবাহিত করবে, তখন যে এই আজকে যে আমরা টপিক নিয়েছি সংক্রমণ আক্রান্ত হওয়া, এখানে অনেক আমার কাছে অনেকটা বিষয় রয়েছে যে সংক্রমণটা কীভাবে হয়, এটার করণীয় কী, এরকম কিছু রয়েছে, তখন আমরা এগুলো থেকে বাঁচতে পারবো। যদি আমরা আসলেই প্রকৃতপক্ষে যদি আল্লাহ তাআলাকে ভয় করে যদি গুনাহ ছেড়ে
দিই,
হ্যাঁ অনেক আমাদের ভিউয়ার্স রয়েছে তারা চিন্তা করবে যে আসলে কি এমন যে আমি যদি আসলে আল্লাহ পাকের যদি নাফরমানি ছেড়ে দিই, আমাদের ঘরে যারা আছেন সবাই যদি আসলে নামাজি হয়ে যায়, ফজরের সময় উঠে আমরা পরিবার সহকারে যদি নামাজে পড়ি, তবে আসলে আমাদের ঘর থেকে অশান্তি চলে যাবে? জি হ্যাঁ, এটা গ্যারান্টি। আল্লাহ পাক ওই ঘরের উপর রহমত নাজিল করেন যে ঘরের মধ্যে সবাই নামাজ পড়ে, ওই ঘরের উপর রহমত নাজিল করেন যে ঘরের মধ্যে কেউ জুলুম করে না। আমার দাপট আছে আমার আশেপাশের ব্যক্তিকে আমি জুলুম করলাম না, তবে এরকম জুলুম আমি যখন আরেকজনকে আমার পাওয়ারের কারণে আরেকজনকে করব, তখন আমাদের উপর সবার উপর ক্ষমতাবান তো এক আল্লাহ তাআলা রয়েছে। তখন আল্লাহ পাক এমন কোন পরীক্ষার মধ্যে আমাদেরকে নিপতিত করে দেবে, তখন আমরা হাই হতাশ করতে থাকবো, তখন বাস হাই হতাশ করতে থাকবে। তো তাদের আমাদের উচিত হচ্ছে এরকম কোনো বালা মুসিবত বা আহামরি, এটা শুধু সংক্রমণটা শুধু আমাদের যে আজকে আলোচনা করা হয়েছে কোভিডের বিষয়ে, কোভিড ছাড়াও আগের যুগে অনেক সংক্রমণ এসেছিল, প্লেগ রোগে, অন্যান্য রোগে, বিভিন্ন পর্যায়ে এসেছিল, কেমন পর্যন্ত আসতে থাকবে। তো এটা একটা রোগ না, বিভিন্ন রোগ আসতে থাকবে। তো আমরা যদি নিজেকে আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচাতে পারে, জুলুম থেকে বাঁচাতে পারি, নির্যাতন থেকে বাঁচাতে পারি, অন্যর হক নষ্ট করা থেকে বাঁচাতে পারি, তবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাআলা যদি দয়া করে এরকম সংক্রমণ যেগুলো জনিত রোগ রয়েছে, একটা নয় অনেক রোগ রয়েছে, যেমন সংক্রমণ হলো ভাইরাস, ব্যাকটেরিয়া, চত্বরাক এবং পরজীবীর মতো জীবাণুর শরীরে ঢুকে বংশবৃদ্ধি করে রোগ সৃষ্টি করে, বলে একটি নয় শুধু, এগুলো ভাইরাস, ব্যাকটেরিয়া, চত্বরাক, পরজীবীর মতো বিভিন্ন জীবাণুগুলো শরীরের মধ্যে যখন প্রবেশ করে তখন সংক্রমণটা সৃষ্টি হয়। এই সংক্রমণের কিছু ধরন এখানে বর্ণিত হয়েছে, ভাইরাসজনিত কারণ যেমন সর্দি, কাশি, তারপর ইত্যাদি, এগুলো হাঁচি ও কাশি থেকে বাতাসের মাধ্যমে ছড়ায়। এরপর কোভিড-19 যেটা ছিল শ্বাসতন্ত্রের রোগ, ড্রপলেটের মাধ্যমে ছড়ায় বিভিন্ন পর্যায়ে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া, এগুলো এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। তো আজকের যে আমরা টপিক নিয়েছি সংক্রমণ, এটা শুধু একটি নয়, এটার বিভিন্ন ধাপ রয়েছে এবং ওই ধাপগুলোর কারণও রয়েছে, আমি একটু সিরিয়াল বা এভাবে একটু বলার চেষ্টা করছি। সর্দি, কাশি, কোভিড, ডেঙ্গু, চিকুনগুনিয়া, এরপর হেপাটাইটিস এ, বি, সি, এটি লিভারের রোগ, খাবারের পানি ও রক্তের মাধ্যমে ছড়ায়। আমাদের খাবারের মধ্যে যদি কোনো বা এরকম কোনো জীবাণু থাকে যেটা আমাদের জন্য স্বাস্থ্য সম্মত নয়, এমন পানি যদি পান করতে থাকি, ওটার মধ্যে সংক্রমণ আক্রমণ করবে। এরপর হাম, রুবেলা, জলবসন্ত, এগুলো শিশুদের মাধ্যমে দ্রুত ছড়ায়। এরপর এইচআইভি এইডস, এটা রক্ত এবং শারীরিক সম্পর্কের মাধ্যমে ছড়াই থাকে। এরপর দ্বিতীয় অপশন ব্যাকটেরিয়াজনিত রোগ, যেমন যক্ষা ও টিবি, এটা ছড়ায় কাশির মাধ্যমে এবং ফুসফুসের মধ্যে আক্রান্ত করে, বলে এক একটা ধরন। তো ব্যাকটেরিয়া যতগুলো রয়েছে সেগুলো এখন বর্ণনা করব। যক্ষা, টিবি, টাইফয়েড, দূষিত খাবার ও দূষিত পানি থেকে হয়ে থাকে। আমাদের এলাকার মধ্যে অনেক সময় কলের পানি, নলকূপের পানি এগুলা মানে গরম করা ছাড়া বা এটাকে বিশুদ্ধ করা ছাড়া আমরা পান করে ফেলি, যা হবে পরে দেখা যাবে, এরকম কিছু অবহেলার কারণে আমরা করে থাকি, আমাদের বাচ্চাদেরকে পান করাই। তো অবশেষে অনেক সময় যখন ডাক্তারি টেস্ট আসে, টেস্টের মধ্যে আসে যে আপনার বাচ্চার টাইফয়েড হয়েছে, 3 মাস পর্যন্ত বেডের মধ্যে হসপিটালে থাকতে হবে বা এরকম এরকম কোর্সের মধ্যে করতে হবে, তখন আমরা একটু আতঙ্কের মধ্যে পড়ে যাই।
অর্থাৎ আমরা সমস্যা হলে
জিজি
তখন আমরা সতর্ক হই, কিন্তু
এর আগে
সতর্ক
জিজি এর আগে কলেরা এটা ব্যাকটেরিয়া জনিত জ্বর রোগ, তা এক্সট্রা সিরিয়ার বর্ণনা করছি, যক্ষা, টিবি, টাইফয়েড, এরপর কলেরাও আমাশয়, এই কলেরাও আমাশয়ও দূষিত পানির মাধ্যমে ছড়িয়ে ডায়রিয়া হয়ে থাকে, নিউমোনিয়া এটা ফুসফুসে আক্রান্ত হয়ে থাকে, ডিপথেরিয়া ও হুপিং কাশি এটা শ্বাসনালী রোগ হয়ে থাকে, এরপর পরজীবী ও ছত্রাকজনিত রোগ, ম্যালেরিয়া, কৃমি, দাঁত, কুষ্পাছড়া, ম্যালেরিয়া হয়ে থাকে অ্যানোফিলিস মশার কামড়ে, ম্যালেরিয়া আমরা বলে থাকি অনেক সময় মশারের একটু কষ্ট হলে 5 মিনিট লাগবে একটু মশারে টাঙিয়ে কী করেন ঘুমান, কিন্তু মশারও টাঙানোর জন্য মশারে এটা যে মশারে যে লাগাবো এর মধ্যে যদি সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট লাগবে, এই একটা জিনিসের অবহেলার কারণে হয়তো বা এডিস মশার কামড়ে ডেঙ্গু হতে পারে, অথবা যেটা অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া হতে পারে, ম্যালেরিয়া হলে তো অনবরত শুরু জ্বর থাকবে আর এটা জ্বরটা কমেই না, অনেক সময় মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এরপর কৃমি, দূষিত খাবার ও খালি পায়ে হাঁটার কারণে, আমাদের অনেকের অভ্যাস আছে যে অধিকাংশ সময় খালি পায়ে হাঁটি, তো এই অভ্যাসটাও আমাদের ত্যাগ করা উচিত, এবং দূষিত খাবার, আমাদের খাবার যেটা স্বাস্থ্যসম্মত না, অনেক সময় আমরা বাজারের খাবার একটু মানে দেখতে লাগছে যে এটা টাটকা নয়, টাটকার বিপরীত শব্দটা আমি বলছি না, টাটকার বিপরীত ওরকম খাবারও আমাদের সামনে আসলে আমরা গ্রহণ করে ফেলি, এটা উচিত হবে না। এরপর দাঁত, খুসপাছড়া, এগুলো হচ্ছে আমাদের শরীরের মধ্যে যেগুলো দাঁত হয়ে থাকে, বিভিন্ন ধরনের আমাদের দাগ হয়ে যায়, খুসপাছড়া অর্থাৎ আমাদের অ্যালার্জি জনিত যেগুলো হয়ে থাকে, এগুলো ছত্রাকজনিত চর্মরোগ, এগুলো সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। এরপরে ছড়ানোর মাধ্যম অনুযায়ী ভাগ, বায়ু প্রবাহিত, বায়ুবাহিত রোগ, যক্ষা ও ইনফ্লুয়েঞ্জা কোভিড হোম, পানি প্রবাহিত, কীট প্রবাহিত, এই যে বলা হয়েছে এগুলো থেকে বাঁচার জন্য সুন্দর একটা টিপস দেওয়া হয়েছে, সুন্দর টিপস হচ্ছে আইসোলেশন, অর্থাৎ জ্বর, কাশি, ডায়রিয়া বা ছোঁয়াচে রোগের লক্ষণ দেখা গেলে ঘরে আলাদা রুমে থাকুন, মাস্ক পরা, পরিবারের অন্যদের কাছ থেকে গেলে বা বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক পরুন, এরপর আলাদা জিনিস ব্যবহার করা, থালা বাসন গ্লাস তোয়ালে বিছানা এগুলো যদি একটু কিছুদিনের জন্য, যখন বেশি আক্রমণ করেছে একটু যদি আমরা সতর্কতা অবলম্বন করে দিই, ইংলিশের মধ্যে একটা বাক্য রয়েছে বলা হয়ে থাকে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, তো বলা হচ্ছে যে আমরা বলি না আমাদের মানে আমরা যে অসুস্থতা হওয়ার পর চিকিৎসা করব, অসুস্থ হওয়ার পর গিয়ে ডাক্তারের কাছে যাবো, এরপরে টেস্ট করাবো, এই টেস্ট করানোর পূর্বে আমাদের উচিত হচ্ছে তা থেকে সতর্কতা অবলম্বন।
মাশাআল্লাহ, আমাদের ছেলে দর্শক শ্রোতা মাশাআল্লাহ, মোবালিকে দাওয়াত ইসলামী আমাদের মাঝে, যে সংক্রমিত হওয়ার জন্য যে সকল ভাইরাস কী কী মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে থাকে আর যে সকল মাধ্যমে আমাদের শরীরে তা প্রবেশ করে তা খুবই কমন ব্যাপার। হ্যাঁ, যদি আমরা আমাদের মোবালিকে দাওয়াত ইসলামী অনেকগুলো উৎস বলেছেন পানাহারের মাধ্যমে, পানি পান করা আমাদের জীবনের জন্য অতীব আবশ্যিক, ওই পানি পান করার ক্ষেত্রে যদি আমি আপনি সচেতনতা অবলম্বন করি এবং বিশুদ্ধ পানীয় আমরা পান করি, তাহলে হয়তোবা আমরা পানিবাহিত যে সকল জীবাণুগুলো আমাদের শরীরে প্রবেশ করে পরবর্তীতে বড় বড় সংক্রমণ সৃষ্টি করে, রোগ সৃষ্টি করে, তা থেকে আমরা সেফ থাকতে পারবো। এছাড়াও কিছু রোগ রয়েছে বায়ুর মাধ্যমে প্রবেশ করে, কিছু রোগ রয়েছে খাবারের মাধ্যমে প্রবেশ করে, কিছু রোগ রয়েছে মশামাছির কামড়ের মাধ্যমে প্রবেশ করে, এস প্রত্যেকটা বিষয় আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত বিষয়গুলো রয়েছে। তাহলে যা দৈনন্দিন জীবনের সাথে জড়িত তার নিয়মিত কন্টিনিউ তার থেকে সতর্ক থাকা আমরা চিন্তা করব আসলে তো কঠিন, এটা কীভাবে সম্ভব? না খাবার খাওয়ার ক্ষেত্রে নিখুঁতভাবে এগুলা রিচার্জ করা, পানির ক্ষেত্রে রিচার্জ করা, আমরা বায়ুর ক্ষেত্রে সেটা সেফ থাকা, যা আমাদের চারপাশে অবধারিত রয়েছে। হ্যাঁ, মূলত সবগুলোকে যদি আমরা একসাথে সামারি করি, সহজ ভাষায় যদি আমরা এই সকল কিছু থেকে প্রতিকার পেতে চাই, তার কিছু গুরুত্বপূর্ণ মাধ্যম মোবালিকে দাওয়াত ইসলামীর আলোচনার মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়েছে। আর তা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে আমরা সংক্রমিত হওয়ার পূর্বে সতর্কতা অবলম্বন করা। অনেক সময় আমরা যেটাকে শুরুতে কঠিন মনে করছি, পরবর্তীতে কোনো একজন স্পেশালিস্ট, কোনো একজন ডক্টরের যখন আমাদেরকে প্রেসক্রাইব করে, আমাদেরকে সাজেশন দেয়, আমাদেরকে পরামর্শ দেয়, তখন প্রত্যেকটা রুলস আমরা মেনটেন করি, মেডিসিনগুলো আমরা নিই, আমাদেরকে খাবার যেভাবে করে বলে আমরা সেভাবেই আমরা খাবার আহার করে থাকি, যেভাবে পানি পান করতে বলে সেভাবে আমরা পানি পান করি, যেভাবে আমাদেরকে মাস্ক ইউজ করতে বলে আমরা সেটা ইউজ করি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা বলে তাও আমরা মেনটেন করি, সকালের ঠান্ডা হাওয়া শরীরে লাগানোর ক্ষেত্রে অনেক সময় ডাক্তারে আমাদেরকে সাজেশন দেয়, তো যারা 10টা 11টায় ঘুম থেকে উঠতাম তারা আমরা ঠিকই ঠিক ডাক্তারের সাজেশন অনুযায়ী সকালবেলা শরীরে ঠান্ডা হাওয়া লাগাই, আমাদেরকে ডক্টরের সাজেশন অনুযায়ী যখন আমরা ক্ষতিতে পরিণত হই তখন আমরা এগুলো মেনটেন করি। মূলত মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সকল ডক্টরের উৎস, চিকিৎসার উৎস, যার হাত মাধ্যম হতে শুরু সে প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে আমাদেরকে এ সকল কিছুর চিকিৎসা সহকারে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন যা প্রতিফলিত হবে কিয়ামত পর্যন্ত। এটা শুধু ওই সময়কার জন্য ছিল না, এটা শুধুমাত্র এই সময়কার জন্য নয়, এটা কিয়ামত পর্যন্ত প্রতিফলিত হতে থাকবে। কেননা বর্তমান ডক্টরে যে সাজেশনগুলো দিচ্ছে ভিন্ন ভিন্ন রোগের, ভিন্ন ভিন্ন সংক্রমণের, ভিন্ন 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 আমাদেরকে যে পন্থাগুলো দিচ্ছে, সকল পন্থা, সকল রোগ এবং ফিউচারা এবং যত ভাইরাস হয়তো বা আরও আবিষ্কৃত হবে, আরও হয়তো মহামারী আমাদের সামনে আসতে পারে, এই সকল কিছুর যে সাজেশনগুলো আমরা পাবো, এই সবগুলো সাজেশনকে যদি আমরা সামারাইজ করি তাহলে আমরা দেখতে পারব আমাদের আকা মাক্কি মাদানী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে নিজে আহার করেছেন এবং আমাদের আহার করার ক্ষেত্রে ইনস্ট্রাকশন দিয়েছেন তার মধ্যেই সেই নিরাপত্তা রয়েছে। সেটা কিভাবে, কোন কোন খাবার কখন খাওয়া উচিত, কখন খাওয়া উচিত নয়, কতটুকু খাওয়া উচিত, আমাদের পেটে কতটুকু পরিমাণ খাবার খাওয়া উচিত, কখন গরম খাওয়া উচিত, কখন ঠান্ডা খাওয়া উচিত, কখন সবজি খাওয়া উচিত এবং কী পরিমাণ খাওয়া উচিত এবং কীভাবে খাওয়া উচিত, লোকমা কতটুকু হওয়া উচিত, এটাকে আমরা কীভাবে কতক্ষণ পর্যন্ত এটা চিবানো উচিত, প্রত্যেকটা বিষয় নিখুঁত থেকে নিখুঁতভাবে প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নাত মুবারাকার মধ্যেই তো রয়েছে।
আপনার কথার মধ্যে একটা অনেক সুন্দর কথা রয়েছে যে বর্তমানে যে সাজেস্টের বিষয়টা পৃথিবীর মধ্যে একটা গবেষণা অনুযায়ী পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যার কথা মান্য করে,
জি,
ওই পর্যায় হচ্ছে দুই প্রকার ব্যক্তি রয়েছে যাদের কথা সারা পৃথিবী জুড়ে মানুষ বেশি মান্য করে। ওই দুই প্রকার ব্যক্তিদের মধ্যে প্রথম হচ্ছে ডাক্তারের কথা,
জি,
দ্বিতীয় হচ্ছে টিচারের কথা। এই দুই প্রকারের ব্যক্তিত্ব এমন যাদের কথা অনায়াসে মানুষ মানে নিঃসংকোচভাবে মানুষ মেনে নিতে বাধ্য হয়। আচ্ছা, তাদের মধ্যে ডাক্তারের বিষয়টা আজকে বলা হলো। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে খাবারের আগে পরে যদি লবণ বা লবণ জাতীয় কিছু খাই আল্লাহ পাক তাকে 70 রকমের বালা মুসিবত থেকে মুক্তি দান করে দেন।
আচ্ছা, এটা প্রত্যেকটি রোগের শিফা,
প্রত্যেকটি রোগের
70টি রোগের থেকে শিফা, মুক্তি মিলে যাবে,
মুক্তি মিলে যাবে। কিন্তু এটা দেখা যাবে না। কিন্তু আপনি একটা কথা বলেছেন না, আমার নবী যাই বলেছেন গুড়ি ফিরিস ওইটাই কিয়ামত পর্যন্ত ওদিকে আসতে হবে, মানে পুরা দুনিয়াতে ঘুরবে, ঘুরে ফিরে নবীর ওই যেমন আমার নবী ইরশাদ করেছিলেন কিয়ামতের বড় আলামতের মধ্যে যেটা সবচেয়ে বড় আলামত দেখা যাবে সেটা হচ্ছে সূর্য পশ্চিম দিকে উদয় হবে। একদম এটা ইসলামের কাছে একটা স্পষ্ট একটা বিষয়, কিন্তু বর্তমান বৈজ্ঞানিকরা যারা সায়েন্স রয়েছে বর্তমান কিয়ামতের তো কখন হবে জানি না, কিন্তু বর্তমান এটা প্রমাণ করি মোটামুটি এটা তারা ফাইনাল হয়ে গিয়েছেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা অনেক ভাইরাল যে সূর্য একদিন কিয়ামতের আগে অবশ্যই পশ্চিম দিকে উদিত হবে। তো নবী যেমনই বলেছেন সবগুলো কানায় কানায় পাওয়া গিয়েছে এবং আরো কিছু বাকি আছে,
যা পাইনি তা পাবে ইনশাআল্লাহ।
তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার নবী নিজেই খাবারের মধ্যে আগে পরে লবণ বা লবণ জাতীয় কিছু খেতেন, এটা সুন্নতে মুবারাকা। আপনি যে খাবারের বিষয় বলেছেন, আমার নবী যে খানা খেতেন এটা কিভাবে খেতেন, বসার আন্দাজটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ একটা তিনটা প্রকার রয়েছে সুন্নতে মুবারাকা, বাম পা বিছিয়ে ডান পা খাড়া করে খাওয়া এটাও একটা সুন্নতে মুবারাকা, দুইজন হয়ে বসা যেভাবে আমরা নামাজে বসি আর তাহিয়াতের মধ্যে বসে এভাবে খাওয়া সুন্নতে মুবারাকা রয়েছে। আচ্ছা অন্য একটা প্রকার রয়েছে, তো যারা সুন্নত অনুযায়ী খানা খাবে তাদের একটা ফজিলত কিতাবের মধ্যে এটা পাওয়া যাচ্ছে, তাদের পেট কখনো মানে অন্য রকম অর্থাৎ বড় হবে না, একদম পেটটা একদম স্মুথ থাকবে, একদম স্বাভাবিক থাকবে।
মানে ওই প্রক্রিয়া যদি বসে খায় তাহলে দেখা যাবে মানে অনেকে বলে না উদর পূর্তি বলে আর কি, এটাকে মানে একেবার ভর পেট খাবার খাওয়া যেটাকে বলে না, তো সেটা কন্ট্রোলিং থাকে।
কন্ট্রোলের জন্য আমার নবী এমন সিস্টেম দিয়ে দিয়েছেন, আপনি এমনভাবে বসবেন যে বসার মধ্যে আপনার যতগুলো খান সমস্যা নাই, আপনার পেটটা স্বাভাবিক থাকবে। আচ্ছা এর সাথে আরেকটা বিষয়, খাবার আগে ও পরে যারা ওযু করবে কি করবে, ওযু করবে, ওযুটা কি হুজুর আপনারা তো আগে আমাদেরকে শিখিয়েছেন ওযুর ফরজ চারটি, মুখমণ্ডল ধৌত করা,
নামাজের ওযু, এখন খাবারের ওযুটা কি?
তো খাবারের ওযুটা কি, খাবারের ওযুটা হচ্ছে উলামায়ে কেরাম এভাবে বর্ণনা করেছেন, আমিরুল সুন্নাত ফয়জানুস সুন্নাতের মধ্যে অনেক সুন্দরভাবে খাবারের পদ্ধতি অধ্যায়ের মধ্যে লিখেছেন, খাবারের ওযু হচ্ছে দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করা, দুই হাজের কবজি পর্যন্ত ধৌত করা এবং মুখের অগ্রভাগ ধৌত করা, এটা খাবারের আগে একবার খাবারের পরে একবার। যারা এই ওযুটা করবে আল্লাহ পাকের দয়াতে তারা এমন বরকত পাবে, তাদের ঘর থেকে শয়তান দূর হবে এবং বরকত নাজিল হবে, এটা বরকতের ক্ষেত্রে। আচ্ছা পরিচ্ছন্নতার ক্ষেত্রে কি বলবেন আপনি? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 1500 বছর পূর্বে উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত যেসব উম্মত আসবে নবীকে অনুসরণ করবে তারা যেন সাহাবায়ে কেরাম এটা অনুসরণ করেছিলেন, খাবারের আগে ভালোভাবে দুই হাত ধৌত করতেন, এটা মুসলমানের রীতি ছিল
কিয়ামত পর্যন্ত।
কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা এই সুন্নতের উপর যেন
সকল উম্মতরা আসবে, মানে যে সকল উম্মত আল্লাহ রাসূলের উম্মতরাই আসবে,
জি জি, মানে এই সুন্নত অনুযায়ী যেন অনুসরণ করে, আমার নবী এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো তো সাহাবায়ে কেরামরা হাত হাত ধৌত করার সুন্নতের উপর আমল করতেন। তো এখন আমরা যখন কোভিডের মধ্যে একটু সংক্রমণের মধ্যে ফেঁসে গিয়েছি তখন রাস্তা রাস্তার মধ্যে এটা মানে এটা বলা হচ্ছে যে সরকারিভাবে বিভিন্ন মানে সংস্থার পক্ষ থেকে এটা একটা তাদের মানে ট্রেডিশন হিসেবে হোক বা যে কোনো ভাবে হোক,
এক কথায় পুরো বিশ্ব যেটার উপর জোর দিয়েছে আর যেটার উপর জোর দিয়েছে আর সেটা হচ্ছে প্রিয় আকা মাকিমাদের মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকা। হ্যাঁ মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা আরও অনেকগুলো মাদানী ফুল শ্রবণ করব, আলোচনা শ্রবণ করব, আসুন তার পূর্বে দর্শক শ্রোতাদের কিছু অভিমত আমরা শ্রবণ করে নিই, পলসগুলো চালিয়ে দিই।
মোহাম্মদ আলী হোসেন, সোনার মদিনা পানের মদিনা গজলটা শুনতে চাইছেন।
আল্লাহ মোহাম্মদ আমির হোসেন ভাই একটি নাতে মোস্তফা শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহুল করিম সুযোগ হলে অবশ্যই শুনিয়ে দেওয়া হবে, আমাদের সাথেই থাকবেন। নেক্সট কল,
আমি ভালোবাসি ভালোবাসি এর নাতকে আমি শুনতে চাই।
মাশাআল্লাহ, আমার আরেকটি ভাই একটি নাতে মুস্তফা রিকোয়েস্ট করেছেন, অবশ্যই সুযোগ হলে শুনিয়ে দেওয়া হবে, আমাদের সাথে থাকবেন। নেক্সট কল,
আমার নাম মোহাম্মদ ইব্রাহিম আত্তারি। মাদানী চ্যানেল আমাদেরকে অনুষ্ঠানটি উপহার দিয়েছেন, আমার নিকট খুবই ভালো লাগে, চ্যানেলটি দেখতে সৌভাগ্য অর্জন করি।
মাশাআল্লাহ ইব্রাহিম ভাই, মাশাআল্লাহ অনুষ্ঠানটি উপভোগ করেন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা সবার কাছে একটা রিকোয়েস্ট করবো, ইনশাআল্লাহুল করিম আমরা নিজেরাও মাদানী চ্যানেলের সাথে থাকি এবং অন্যদেরকেও দেখার প্রতি উৎসাহিত করি। নেক্সট কল,
আমার নাম মঞ্জুর রহমান, রাজশাহী বাগমারা থেকে
আপনি এবং আপনার পরিবার এবং আপনার বন্ধু বান্ধব যারা রয়েছে সবার কাছে আমরা মাদানী চ্যানেল দেখার প্রতি মেসেজ পৌঁছে দিই। নেক্সট কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান ওয়ালিদ। আমি পঞ্চগড় জামাতপাড়া থেকে আদর্শ করছিলাম। আমি একটি কালাম শুনতে চাই। কালামটি হলো মেরাজে দিয়েছেন আমাদের নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভয়েস শুনে যেটা মনে হচ্ছে একজন মাদারি মুন্না মাশাআল্লাহ পঞ্চগড় থেকে নিজের অভিমত পেশ করেছেন, মাদারি চ্যানেল অনুষ্ঠান দেখেন এবং একটি কালাম শুনতে চেয়েছেন, আর কালামও ইশকে রাসুলের কালাম মাশাআল্লাহ। আল্লাহ তালা কবুল করুক। এবার প্রত্যেকটি ঘরে ঘরে আশেকে রাসুলের কাছে, মাদানী মুন্নাদের কাছে আল্লাহ তালা পেয়ার হাবিব সাল্লাহু আলাইহি সাল্লামের নাতের ইশক প্রত্যেকের অন্তরে প্রবেশ করুক, ওই সুর তাদেরকে মুখরিত করুক এবং যে সুরের টান জান্নাত পর্যন্ত তাদেরকে পৌঁছে দেয়। আল্লাহ তালা সবাইকে কবুল করুক। নেক্সট কল।
আমি আমি একটি গজল শুনতে চাই।
অবশ্যই সুযোগ হলে শুনিয়ে দেওয়া হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনেকগুলো অভিমত আমরা শ্রবণ করেছি, অনেকে নাতের রিকোয়েস্ট করেছে, আমরা এখন নাতকার কাছে যাব ইনশাআল্লাহ, আমাদেরকে নাতে মুস্তফা শুনিয়ে দিবে।
কাঁদছো কেন এসে তুমি মদিনা শহরে, শহরে কাঁদছো কেন এসে তুমি মদিনা শহরে, মদিনা শহরে শব্দ খোঁজলা দূর হবে শহরে, মদিনা শহরে। বাংলাদেশে রয়েছে যদিও দেহ আমার ধ্যানমগ্নতাকে মন আমার মদিনা শহরে, মদিনা শহরে কাঁদছো কেন এসে তুমি মদিনা শহরে, নবী সব শোনা হয় পুরন, বিদার গেলে সব শোনা হয় পুরন, দুঃখিনানিতে যায় যারা শহরে, মদিনা শহরে কাঁদছো কেন এসে তুমি মদিনা শহরে, মদিনা শহরে। হে মৃত্যু তুমি এসো যখন যাবো মদিনায়, কবর হবে আমার শুনো মদিনা শহরে, শহরে কবর হবে আমার শুনো ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, ইনশাআল্লাহ হবে মুদে পার তোরে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে যারা চাও আখিরাতে কামিয়াবি, যারা চাও আখিরাতে কামিয়াবি, এসো এসো ডাক দিয়েছে দাওয়াতে ইসলামে, এসো এসো ডাক দিয়েছে দাওয়াতে ইসলামে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে।
অবশ্যই আমরা আমাদের প্রিয় নবীকে ভালোবাসি, কেনই বা ভালোবাসব না? ওই প্রিয় নবীকে ভালোবাসার মধ্যেই তো আমাদের সকল প্রকার নিরাপত্তা এবং সকল প্রকার কামিয়াবি, সকল প্রকার প্রশান্তি, সকল প্রকার সফলতা, সকল প্রকার সুখ এবং সকল প্রকার আনন্দ যা আমাদের জন্য প্রয়োজন সবই রয়েছে। হ্যাঁ, যেমনইভাবে আমরা আজকের সংক্রমণ এবং আমাদের নিরাপত্তা অনুষ্ঠানের মাধ্যমে আজ আমরা আলোচনা শ্রবণ করছিলাম বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ভাইরাস এর সংক্রমণ থেকে নিরাপত্তা লাভ কিভাবে করা যায়। আমাদের নিচে দর্শক শ্রোতা ইনশাআল্লাহ আমরা মোবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে আরও বিস্তারিত আলোচনা শ্রবণ করব। জি, আমার পছন্দ ভাই।
আজ আমরা শুনছিলাম যে আসলে বিভিন্ন রোগ কীভাবে ছড়ায় এবং তার থেকে বাঁচার অনেকগুলো কারণ আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ শুনেছি। তো এভাবে বিভিন্ন মহামারী থেকে বাঁচার আরও একটি উত্তম মাধ্যম হলো ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, অর্থাৎ নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। যেমনইভাবে আমরা স্বাভাবিকভাবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, নিজের মধ্যে একটা যেমন আপনার উৎফুল্লতা থাকে, তদ্রূপ যখন মহামারী দেখা দিবে বা মহামারী আসবে তখন আমাদের করণীয় হলো, এর মধ্যে একটি করণীয় হলো যে আমরা নিজেদেরকে কী রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আর আপনি এই যে আমরা শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো আলোচনা শুনছিলাম যে মহামারী বা বিভিন্ন রোগ ছড়ানোর কারণ, আমরা দেখি প্রত্যেকটি কাজের মধ্যে যদি আমরা সুন্নতকে ফলো করতে পারতাম, আসলে আল্লাহ তালা চাইতো আমরা সব রোগ থেকে বাঁচতে পারতাম। আপনি পানি পান করার যে পানির যে রোগগুলো, পানির মাধ্যমে যে রোগগুলো ছড়ায়, আমরা যদি সেখানে পানি পান করার সুন্নতগুলোকে একটু ফলো করি, পানিকে দেখে পান করা, এটা অর্থাৎ আপনি যখন পানিটাকে দেখবেন এটা কি উপযুক্ত কিনা বা এটা খাওয়ার যোগ্য কিনা, আপনি আরো আশ্চর্য হবেন যে ইসলাম আমাদেরকে কত সতর্কতা শেখায়। আপনি ওযু করতে যাবেন সেখানেও পানির গুণগুলোকে আপনাকে ফরজ আদায়ের আগে যাচাই বাছাই হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি যখন ফরজ আদায় করবেন এর পূর্বে আপনি পানিটাকে হাতে নিচ্ছেন, নিয়ে আপনি এটা কালার দেখতেছেন
আমাদের জন্য যোগ্য কিনা, ক্ষতিকর কিনা,
যখন আপনি মুখে পানিটা নিচ্ছেন এটা স্বাদ বুঝতেছেন, যখন আপনি নাকে পানি দিচ্ছেন ঘ্রাণ বুঝতেছেন, এর মাধ্যমে আপনি পানি এটা আসলে কতটুকু আমার জন্য উপযুক্ত আপনি যাচাই বাছাই আপনার হয়ে যাচ্ছে। তো এভাবে করে আমরা পানি পান করে যে সুন্নতগুলো আমরা যদি ফলো করি, আল্লাহ তাআলা চাইতো পানি জাতীয় যে রোগগুলো আছে এগুলো থেকে আমরা বাঁচতে পারি। এরপর যেগুলো ছোঁয়া ছায়া রোগ বললেন, দেখে পান করা, জি আমরা দেখে পান করি। তো এরপর আরেকটি বিষয় হলো, হুজুর খুব সুন্দরভাবে বললেন যে বিভিন্ন আপনার আমাদের চুলকানি অর্থাৎ অ্যালার্জি জাতীয় যে রোগগুলো, এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলাম কত গুরুত্ব দেয়, যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার এই ইসলামিক রীতিগুলোকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশগুলোকে আমরা যদি আসলে আসলে বাস্তবিক অর্থে মেনে নিতে পারতাম, তাহলে এই জাতীয় রোগ থেকে আমরা
বাঁচতে পারতাম। যেমন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিতেন পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি। আমরা শ্রবণ করি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে উপবিষ্ট ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, এক ব্যক্তি আসলো যার মাথা এবং দাড়ি বিক্ষিপ্ত ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে হাতের ইশারায় বললেন চুল এবং দাড়িগুলোকে ঠিক করো। যখন সে ঠিক করে আসলো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা কি এর চেয়ে উত্তম নয় যে তোমাদের মধ্যে কেউ শয়তানের ন্যায় মাথা বিক্ষিপ্ত রাখে? অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কারো দাড়ি এলোমেলো থাকবে, অগোছালো থাকবে, দাড়ির যত্ন নিবে না, এগুলো পছন্দ নয়। তদ্রুপ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রহমতপূর্ণ আরেকটি বাণী, একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিক্ষিপ্ত চুলের একজন ব্যক্তিকে দেখে ইরশাদ করলেন, এর নিকট কি এমন কোনো জিনিস নেই যা দ্বারা নিজের চুলগুলোকে সজ্জিত করবে? এবং একজন ময়লা পোশাকের ব্যক্তিকে দেখে ইরশাদ করলেন, তার নিকট কি এমন কোনো জিনিস নেই যা দ্বারা সে তার কাপড়গুলো ধৌত করবে? নিজের কাপড় ধৌত করা, নিজের চুলগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখা এবং এগুলোকে যত্ন নেয়া, দেখেন ইসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা আমাদেরকে দিচ্ছেন। পরিষ্কার পরিচ্ছন্নতা, মনে রাখবেন যে রোগ ছড়ানো এই অপরিষ্কার ব্যক্তি যারা নিজেরা ব্যক্তিগতভাবে পরিষ্কার না, অর্থাৎ পোশাক নিজে যেখানে জামা কাপড় রাখে বা যেখানে যেখানে শোয়, আপনি দেখবেন চুলকানি নিয়ে যদি আপনি ডাক্তারের কাছে যান প্রথম আপনাকে বলবে কাপড়গুলোকে ভালোভাবে গরম পানি দিয়ে বিছানা এই ইত্যাদি ইত্যাদিগুলো ভালোভাবে ধুয়ে ফেলেন। তো এটা তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময়ের জন্য বলেছেন। ডাক্তারের কাছে যখন আপনি যাচ্ছেন বিচি বাসরা নিয়ে, চুলকানি নিয়ে, অ্যালার্জির রোগ নিয়ে, তখন গেলে ডাক্তার আপনাকে এই পরামর্শটা দিবে, আপনি যখনই যাবেন চুলকানি নিয়ে তখন আপনাকে পরামর্শ দিবেন আপনার নিজের পোশাকগুলো যেখানে আপনি শোন সেগুলো ভালোভাবে গরম পানি দিয়ে আগে ধুয়ে ফেলবেন,
অথবা রোদের মধ্যে,
হ্যাঁ ভালো রোদের মধ্যে ভালোভাবে শুকাবেন। তো এই পরিষ্কার পরিচ্ছন্নতা ডাক্তারের কাছে গেলে আপনি একই একই আদেশ শুনতেছেন, কিন্তু সেটা 1400 বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন। আমরা তো জানি না, এটা যে আমার নবীজি বলেছে,
হ্যাঁ
আমরা তো জানি না কে কিভাবে জানি,
যে এই যে ডাক্তারের মাধ্যমে জানতেছি, কিন্তু ডাক্তারের মাধ্যমে জানতেছি অনেক পরে, কিন্তু মানছি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যদি আমরা শুরুতেই মানতাম, আপনি এখন মানছেন কখন এসে, যখন আপনি আক্রমণের শিকার হয়েছেন?
সকলে হাঁটাহাঁটি করা, ডাক্তার অনেক বলে
জি,
কিন্তু আমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফজরের নামাজে মসজিদে যাওয়ার জন্য হুকুম দিয়েছেন
জি।
আমরা যদি ফজরের নামাজে মসজিদে যাওয়ার জন্য যাই, অথবা এটার জন্য যে হাঁটাহাঁটি হয়ে যায় বাতাসের বিষয়টা একটা পরিবেশ, তা আপনি কি বলবেন এই বিষয়ে?
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে নিজের বাসা দূরে হওয়ার জন্য উৎসাহ দিয়েছেন, যাতে প্রত্যেকটি কদমে কদমে কি পায়, সওয়াব পায়। আপনি পাঁচক্ত নামাজে যখন আপনি অজু করবেন, আপনি কি পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছেন না? পাঁচক্ত নামাজে যখন আপনি অজু করবেন আপনার এমনি মন মানে ফ্রেশ হবে, এবং আপনি যখন মসজিদে যাবেন, মসজিদে যাওয়ার পোশাকের একটা কন্ডিশন অবশ্যই ইসলামে আছে, আপনি নোংরা পোশাক নিয়ে, ঘাম জাতীয় দুর্গন্ধযুক্ত পোশাক নিয়ে মসজিদে যেতে পারবেন না। তো এইভাবে যদি আপনি নিজেকে পাঁচক্ত পাঁচবার নিজেকে পবিত্র করেন, তো হাদিস শরীফে এসেছে কোনো ব্যক্তি যদি দৈনিক পাঁচবার গোসল করে তো তার শরীরে ময়লা থাকতে পারে না। তদ্রুপ আপনি যখন এইভাবে পাঁচবার উজু করবেন আপনার শরীরে ইনশাআল্লাহুল করিম জাহিরি যে ময়লাগুলো রয়েছে ইনশাআল্লাহ সেগুলো না সেগুলো দূর হবে। জাহিরি ময়লার কথা বলছি, গুণা তো অবশ্যই ঝরবে, আপনার জাহিরি পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে জি, প্রকাশ্য পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে। তো আমরা মানি আল্লাহ রাসূলের কথা মানি, কিন্তু অন্যভাবে মানি, ডাক্তারের মাধ্যমে মানি, যখন আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। যদি আমি শুরুতে মানতাম তাহলে আমি ক্ষতিগ্রস্ত হতাম না আর এই সমস্যায় পড়তে হতো না। তো এই জন্য আরও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম
এই পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত আরও একটি হাদিসে মোবারক শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবরি চুল দেখে ইরশাদ করলেন, এর পরিপূর্ণ যত্ন নিও। অতএব আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে দুবার তেল লাগাতেন,
সুবহানাল্লাহ,
দৈনিক দুবার তেল লাগাতেন। তাহলে এভাবে করে আপনি যদি নিজেকে বাঁচাতে চান সংক্রমণ থেকে, মহামারী থেকে, তাহলে আপনাকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যে হাদিস শরীফ এত সুন্দর যে আল্লাহ তাআলা পবিত্রতাকে পছন্দ করে, পরিচ্ছন্নতাকে পছন্দ করে, আল্লাহ তাআলার কাছে অপরিষ্কার অপরিচ্ছন্ন ব্যক্তি, অপবিত্র ব্যক্তি পছন্দনীয় নয়। তাহলে আমি ইসলামিক যে মৌলিক যে বিষয়গুলো সেগুলোকে যদি আমি ফলো করতে পারতাম, আমি এমনিতেই অসংখ্য বিপদাপদ থেকে, অসংখ্য রোগ থেকে আমি বেঁচে যেতে পারতাম,
থেকে ভাইরাস থেকে আমরা মুক্তি লাভ করার।
এরপর এটা হলো একটা দিক, অর্থাৎ যেগুলো আমরা শুনলাম পরিষ্কার পরিচ্ছন্নতা বা নানান দিকে, আরও কিছু বিষয় রয়েছে যে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, কারণ এগুলো আমরা শুরুতে শুনেছিলাম যেগুলো আমাদের হাতের কামাই। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি বাণী শ্রবণ করলে আমরা বুঝবো যে আসলে অনেকগুলো সমস্যার সমাধান আমার কাছে রয়েছে, আমি যদি একটু সতর্ক হই, আমি যদি এই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখি, আল্লাহ তাআলা চায় আমি অসংখ্য বিপদ আপদ থেকে বাঁচতে পারবো। বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত যে কোনো সম্প্রদায়ের মধ্যে যদি অশ্লীলতা ছড়িয়ে পড়ে, এর কারণে আল্লাহ তাআলা এদেরকে এমন রোগে আক্রান্ত করেন। এক নম্বর প্লেগ রোগ আমরা শুনলাম, এটাও কি হয়, অশ্লীলতার কারণে। আবার বলছেন যে যদি এই অশ্লীলতা সমাজে দেশে ছড়িয়ে পড়ে তখন আর কি সমস্যা হবে, এমন এমন রোগে তারা আক্রান্ত হবে যেই রোগের নাম আগে কখনো শুনেইনি। যেমন করোনা আসার আগে আমরা করোনার নামই শুনিনি, করোনার কোনো ভ্যাকসিন ছিল না, অনেক কষ্ট করে আবিষ্কার করা হলো বা অনেক চেষ্টার বদৌলতে পরে গিয়ে পাওয়া গেল। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে 1400 বছর আগে শুনিয়ে দিয়েছেন যে আমরা যদি আমাদের সমাজের মধ্যে যদি অশ্লীলতা বেড়ে যায় তখন আমরা এমন এমন রোগে আক্রান্ত হবো, সেটা প্লেগ হতে পারে, সেটা করোনা ভাইরাস হতে পারে, ইত্যাদি ইত্যাদি রোগে আমরা আক্রান্ত হব। তখন আমাদের কাছে কোনো প্রতিষেধক থাকবে না, কোনো ঔষধও থাকবে না, আমরা সেখানে গ্রেফতার হয়ে যাবো, অসহায় হয়ে যাব, যেটা আমরা করোনা ভাইরাসে দেখলাম। সবাই অসহায়, ডাক্তার বলুন, নার্স বলুন, সাধারণ মানুষ বলুন, আপনি ইঞ্জিনিয়ার বলুন, যেই বলবেন সবাই অসহায়, কারণ এটার কোনো প্রতিষেধক আমাদের কাছে ছিল না। তো এই জন্য এখন আমি দেখি আমি কি অশ্লীলতায় নিজে অংশীদার হচ্ছি কিনা, আমার ওয়াইফের মাধ্যমে, আমার ফ্যামিলির সদস্যের মাধ্যমে, বোনের মাধ্যমে, ইত্যাদির মাধ্যমে। যদি আমি এটার মধ্যে অংশীদার থাকি, অর্থাৎ আমার ফ্যামিলিকেও বেপর্দা চলে তাকে আমরা বুঝাই, যাতে করে এখান থেকে ফিরে আসে এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আপদ থেকে বাঁচায়। এরপর বলছেন, ওজন কম দেওয়ার কারণে দুর্ভিক্ষ আসে এবং অত্যাচারী শাসক নিযুক্ত করা হয় যদি ওজনে কম দেয়। এরপর বলছেন, যাকাত না দেওয়ার কারণে অনাবৃষ্টি দেখা দেয়। অনাবৃষ্টির কারণে কিন্তু অনেক রোগ সৃষ্টি হয়। পানি অনাবৃষ্টি দেখা দিবে, আপনি পর্যাপ্ত পানি পাবেন না। কখন? যখন আপনি যাকাত দিবেন না। যাকাত দেন আপনি, ইসলামিক রীতিগুলো মানেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচাবে। এরপর আল্লাহ পাক এবং তার রসুলের ওয়াদা ভঙ্গ করার কারণে শত্রু অর্পিত হয়, অর্থাৎ শাসক নিযুক্ত হয়। মানুষের সম্পদ জবরদখল করার কারণে এবং আল্লাহ পাকের কিতাব অনুযায়ী বিচার না করার কারণে আল্লাহ তাআলা মানুষের মধ্যে হত্যাযজ্ঞ বেড়ে যায়, সমাজের মধ্যে হত্যাযজ্ঞ দিন দিন বেড়ে যায়। সুদ খাওয়ার কারণে ভূমিকম্প আসে এবং আকৃতি বিগড়ে যায়। আমরা অনেক সময় দেখি যে প্যারালাইসিস হয়ে গেছে, আমার চেহারা বিকৃত হয়ে গেছে, হতে পারে সেটা আমার কর্মফল, হতে পারে আমার সুদের সাথে কোনো আমার লেনদেন ছিল, সুদ খাওয়ার কারণে হয়তো আমার আজকে এই
এখন কোন দশা। আপনি মাশাআল্লাহ আমাদের ছিল দর্শক শ্রোতা বলে কি দাওয়াত ইসলাম আমাদেরকে অনেক উৎস বলল যে আমরা যদি গুণা করি, অশ্লীলতা করি, তাহলে আমাদের মাঝে এ ধরনের মহামারী আসতে পারে, এ ধরনের আজাব আসতে পারে। আমরা যদি ওজনে কম দিই তাহলে কি হতে পারে, আমরা যদি যদি বেহায়াপনা করি তার জন্য কি আসতে পারে, যাকাত না দিলে কি হতে পারে। আমরা যখন কোনো একটা সোর্স আমরা বের করতে যাই, আক্রান্ত হয়ে যাই, তখন আমরা লজিক্যালি দুনিয়াবী মাধ্যমগুলোকে বের করি। প্রথম আমাদের রিসার্চ থাকে আমার এই রোগটা কেন এসেছে, হ্যাঁ, সেটা আমরা দুনিয়াবী অ্যাঙ্গেলে সেটা রিসার্চ করতে যাই, তখন এটা সমাধান আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। কেননা আমরা মুসলমান আর আমাদের ঈমান হচ্ছে এটা, সকল ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলা। মানুষ যতই মুসিবতে থাকুক, যেই কোনো ধরনের আমার আপনার জন্য পাহাড় পরিমাণ হতে পারে, হোক মহামারী রোগ, হোক ভয়াবহ কোনো রোগ, হোক বড় কোনো সমস্যা, বড় কোনো সংক্রমণ, আমার আল্লাহ তাআলা রব তাআলা চাইলে মুহূর্তে তার সমাধান হতে পারে। আর পৃথিবীর যে উৎসগুলোকে আমরা রিচার্জ করি, আমরা যদি তার প্রথমে তার আগেই আমরা দিনই চিন্তা চেতনা থেকে একটু রিচার্জ করি, আমার দ্বারা এমন কোন নাফরমানিটি হয়েছে, আমার দ্বারা এমন কোন অপকর্মটি হয়েছে যার ব্যাপারে হাদিসে মোবারকাতে সতর্ক করেছে আমাকে, কিন্তু আমি তা আমল করিনি, আমি এমন কোন কাজটি করেছি যার কারণে আজকে আমার এই পরিস্থিতি দাঁড়িয়েছে। হ্যাঁ, আমাদের ছিল দর্শক শ্রোতা, আসলে আমরা দুনিয়াবে যে কোনো টপিক নিয়ে আলোচনা করি না কেন, আমাদেরকে শিখরেই পৌঁছতে হবে, আমাদেরকে মূল স্থানে পৌঁছাতে হবে, আর তা হচ্ছে ইলমে দীন অর্জন করা, আর তা হচ্ছে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় প্রিয় সুন্নতগুলো সম্পর্কে ইলম হাসিল করা। আর আমাদের জন্য কি মেসেজ দিয়েছে, কেননা পবিত্র কোরআনে পাক একটি স্বয়ং সম্পূর্ণ কিতাব, ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম, ইসলাম একটি পরিপূর্ণ জীবন বৃত্তান্ত, যার মধ্যে আমাদের দৈনন্দিন জীবনে যা প্রয়োজন প্রত্যেকটার সমাধান আমাদের ইসলামের মধ্যেই আছে। প্রিয় আকামাকি মাদের মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর প্রিয় সুন্নতগুলোর মধ্যে নিহিত রয়েছে। মাদের ছেলে দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা শ্রবণ করছিলাম, মোবালিকের দাওয়াত ইসলামে আমাদের মাঝে স্পষ্ট করে দিচ্ছেন যে আমরা যেই পন্থায় যাই না কেন, যাই আমরা সমাধান খুঁজি না কেন, হ্যাঁ আমরা লক্ষণ বের করলাম কোন ভাইরাসের কী কী লক্ষণ, আমরা প্রতিকার বের করলাম কোন কোন কাজগুলো করলে এর থেকে আমরা প্রতিকার করতে পারবো, আমরা প্রতিরোধ বের করলাম আক্রান্ত হওয়ার পরে কোন কোন কাজগুলো করলে আমরা এটা প্রতিরোধ করতে পারবো, সবই ঠিক আছে। কিন্তু একটু যদি রিসার্চ করি, প্রতিকার এবং প্রতিরোধ দুইটাই সুন্নতের কোনো না কোনো অংশের মধ্যে রয়েছে। যদি আমি শুরুতে আমল করতাম, আমাদের সহজেই তা প্রতিরোধ গড়ে তোলা সহজ হয়ে যেত। হ্যাঁ মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি সর্বশেষ মেসেজ, আমি আমার হাসান ভাই কী বলবেন আপনি সংক্রমণ থেকে আমাদের প্রতিকার এবং নিরাপত্তা লাভের আপনার সর্বশেষ মেসেজ কী হবে?
আমরা যদি বিভিন্ন রোগ থেকে প্রতিকার পেতে চাই, এক নম্বর হলো যে নিজেদেরকে নিজেরা প্রথমত আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের মধ্যে নিয়ে আসি। আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মধ্যে যদি আমরা নিজেদেরকে নিয়ে আসতে পারি, ইনশা আল্লাহুল করিম আমরা বিভিন্ন বিপদ আপদ থেকে বেঁচে যাব। দেখেন আপনি ইসলামে যে বিষয়গুলোকে হারাম করেছে, একটু যদি আপনি খেয়াল করেন যে ইসলাম যে বস্তুগুলো মানুষের জন্য নিষেধ করেছেন, সেটা হোক শুকর, সেটা হোক রক্ত, সেটা হোক শারাব, আজকে আপনি দেখুন এই বিষয়গুলোকে বিজ্ঞান এবং সাধারণ মানুষ সবাই ঘৃণা করে, সবাই ঘৃণা করে,
ক্ষতিকর আমাদের জন্য,
ক্ষতিকর
প্রমাণিত,
যে প্রমাণিত। শুধু আপনি একটি মদ শারাবকে দেখুন, এই শারাবকে ইসলাম 1400 বছর আগে নিষেধ করেছে যে এটা হারাম, এটা মানুষের জন্য ক্ষতিকর। আজকে আপনি সেটা বলেন পশ্চিম, বলেন সেটা বলেন ইউরোপ, যেখানে আপনি যান প্রত্যেকটি দেশ এই অর্থাৎ এগুলো থেকে মানুষকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকা ব্যয় করে বিভিন্ন সতর্কতামূলক বিভিন্ন মানে অ্যাডভার্টাইজ, নানানভাবে মানুষকে সতর্ক করা, বিভিন্নভাবে চেক করা যে এগুলো নেশা করে কেউ গাড়ি চালাচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি। একটা উদাহরণ দিচ্ছি আমি জাস্ট। তো এই যে একটি শারাব ইসলাম 1400 বছর আগে নিষেধ করেছেন, এখন পর্যন্ত যেই দেশগুলোর মধ্যে ইসলামিক শাসন রয়েছে, কালচার রয়েছে, আপনি সেখানে প্রকাশ্যে মদ পাবেন না। এই একটি কারণে মানুষ হাজার ধরনের, সেটা শারীরিক রোগ, সামাজিক বিভিন্ন ব্যাধি থেকে মানুষ বেঁচে যাচ্ছে। অর্থাৎ একজন মাতাল ব্যক্তি থেকে আপনি কী আশা করতে পারেন? কিছুই আশা করতে পারেন না। তো ইসলাম যে বিষয়গুলোকে নিষেধ করেছেন, আপনি একটু ফলো করলে দেখবেন সেটা থেকে যদি আপনি বেঁচে থাকেন, সেটা আপনি শারীরিক রোগ থেকে বেঁচে যাবেন, সামাজিক বিভিন্ন অবক্ষয় থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, সমাজ বেঁচে যাবে, দেশ বেঁচে যাবে। তো এই জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাবো যে আমরা আগে নিজেকে আল্লাহ এবং তার রসুলের আনুগত্যে নিয়ে আসি। অর্থাৎ কোরআন এবং হাদিস আমাদেরকে যেই বিষয়গুলো আহার করতে বলেছে, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে, খাদ্যের বিষয়ে, হ্যাঁ আমাদের প্রত্যেকটি বিষয়ে যেগুলো আমাদেরকে সাজেস্ট করেছেন, যেগুলো আমাদেরকে নেয়ার জন্য বলেছেন সেগুলো নেই, যেগুলো বর্জন করতে বলেছেন সেগুলো বর্জন করি, ইনশা আল্লাহুল করিম আমরা ইনশাআল্লাহ সংক্রমণ থেকে বাঁচবো, ইনশাআল্লাহ দুনিয়াবি সংক্রমণ থেকে বাঁচবো, গুনাহের সংক্রমণ থেকেও নিজেরা বেঁচে যাবো ইনশাআল্লাহ।
আমার নাসির ভাইকে চাচ্ছি জি হুজুর, সর্বশেষ আপনার পক্ষ থেকে কী মেসেজ দিবেন?
আসলে আজকে যে আলোচনা আমরা শুনলাম যে সংক্রমণ বিষয়ে, এখানে কিছু রোগের আলোচনা আমরা করেছি, বিভিন্ন আমলের বিষয়ে আমরা শ্রবণ করেছি, তো এগুলো যখন আমরা শ্রবণ করি একটু আমাদের মধ্যে উৎসাহ জাগে, আমরা আল্লাহ পাকের নাফরমান ত্যাগ করব, একটু সতর্কতা হব।
জি,
তো এখন এরপর কিছুদিন যেতে না যেতে আমরা আবার আগের মতন
হয়ে যায়,
পরিবর্তন, মানুষ পরিবর্তনশীল। এখন শুনলাম বা কিছুক্ষণ পরে অনেকে আছে আমলের মধ্যে থেকে যাবে পরিবর্তন, তো এর জন্য আমাদের একটা সমাজটাকে এমন বানাতে হবে, সমাজটাকে পরিপূর্ণরূপে যেভাবে ইসলাম চেয়েছে, আল্লাহ রসুল চেয়েছেন, এরকম যদি আমি যদি একা চাই, শুধু আমি একা চাচ্ছি, তো ওইরকম করা কষ্টকর হয়ে যাবে। আমার ফ্যামিলি যখন আমার মতো সঙ্গ হবে, আমার প্রতিবেশী, আমার সমাজ যখন আমার যেটা চাইবো, অর্থাৎ সংক্রমণ থেকে বাঁচার জন্য যেগুলো ইসলামিক এবং শারীরিক বাহ্যিক যেগুলো মানে আমাদের
সুষ্ঠু নীতি দ্বারা যেগুলো রয়েছে,
জি জি, তো এগুলো যখন আমরা একে অপরের মাধ্যমে পরিপূরক হয়ে একে অপরের মাধ্যমে তো একটা করার মতো সফল হব, তখন আমরা পুরো সমাজকে বাঁচাতে পারবো। সমাজ বাঁচলে আস্তে আস্তে দেশ বাঁচবে। তো এর জন্য নিজেকে কখন আমি গড়ে তুলবো যে আমি আমার ফ্যামিলিকে বাঁচাবো, আমার প্রতিবেশী আমার সমাজকে বাঁচাবো, যখন আমি একটা ভালো পরিবেশের সাথে থাকবো। ওই ভালো পরিবেশের একটা অংশ হচ্ছে এই যুগে দাওয়াত ইসলাম। আজকে দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের মধ্যে যারা ইসলামিক কথা নিয়ে কথা বলে, ওইরকম ইসলামিক ব্যক্তি বর্গরা পর্যন্ত মানুষের স্বাস্থ্য নিয়ে কথা বলছে, আলহামদুলিল্লাহ। কেন? স্বাস্থ্য যদি ভালো না থাকে আমরা ইবাদত করতে পারবো না।
হুজুরের সাথে একটু মানে অ্যাড করি, আসলে ইসলাম আমাদেরকে শুরু থেকে স্বাস্থ্যের প্রতি, নিজের প্রতি, পরিবারের প্রতি যত্নশীল হওয়া শিখিয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে বাঁচার ইরশাদ করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআন বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও বাঁচো পরিবারকেও বাঁচায় জাহান্নামের আগুন থেকে। অর্থাৎ ইসলাম আমাদেরকে শুরু থেকেই নিজেকে, নিজের পরিবার পরিজনকে দুনিয়া এবং আখেরাতের সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য, আপনি যদি ওয়াজিফা দেখেন আল্লাহ রাসূলের হাদিস শরীফের ওয়াজিফা, অসংখ্য হাদিস শরীফের মধ্যে রোগ আসার আগেই এর প্রতিষেধক আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এই ওয়াজিফা পড়ুন, যেমন আপনি এক একটি ওয়াজিফার এক একটি ফজিলত, যেটা আমাদের তো বাকায়দা তাবিজে তাত্তারিয়া রয়েছেন যে বিভিন্ন রোগ থেকে বাঁচানোর জন্য মানুষকে অগ্রিম, আপনি দুনিয়াবি যে কোনো চিকিৎসা বলেন আপনি নিচ্ছেন কখন, যখন আপনি আক্রান্ত হচ্ছেন, কিন্তু ইসলাম আপনাকে রোগ আসার আগেই এর ওজিফা শিখাই দিচ্ছেন, এর করণীয় শিখাচ্ছেন, যে আপনি কি ওজিফা পড়বেন এবং কি কি কাজ করবেন এবং কি কি কাজ করলে, কি কি পড়লে আপনি কোন কোন রোগ থেকে বেঁচে যাবেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অনেকগুলো মাদানী ফুল আমরা শ্রবণ করেছি ইনশাআল্লাহুল করিম। আমরা বিভিন্ন রকম ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং এই সকল ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে আমাদের সংক্রমণ এবং থেকে প্রতিকার লাভ করার জন্য আমাদের অন্যতম যেটা মাদানী ফুল মিলল সেটা হচ্ছে আমরা সুন্নতের পাবন্দী হব। পাশাপাশি আমাদের সম্পর্ক নেচার অর্থাৎ প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক থাকা উচিত। হ্যাঁ, এটা আমাদের সর্বশেষ মেসেজ থাকবে। প্রকৃতি বলতে ন্যাচারাল আলো, বাতাস, ন্যাচারাল
খাবার
খাবার এই সকল বিষয়গুলোর প্রতি আমাদের দাবিত হওয়া উচিত। কৃত্রিম এবং কেমিক্যাল যুক্ত ওই সকল বিষয়গুলোতে আমাদের পরিহার করা উচিত, এগুলো থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করা উচিত। আমাদের এখানে দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি ইনশাআল্লাহুল করিম। আগামী পর্বে ইনশাআল্লাহ আরও একটি গুরুত্বপূর্ণ আমাদের নিরাপত্তামূলক বিষয় নিয়ে আমরা উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা।
নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।